চার দিকে হোক প্রসার নেকির দোয়াত, উম্মত হোক খোদা ভীরু হে রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়া رسول الله والسلام عليك يا حبيب الله شوق الله عليك يا رسول الله والسلام عليك يا حبيب الله والسلام عليك يا حبيب الله দেখে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে, দেখে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে, আশি যেন মদিনাতে, আশি যেন জলে ভেজানয়ন নিয়ে মদিনাতে, আশি যেন জলে ভেজানয়ন নিয়ে মদিনাতে, দারে কে দে কে দে আকা সালাম আমার দিও হাজি, নবীর দারে কে দে কে দে সালাম আমার দিও হাজি, নবীর দারে কে দে কে দে প্রিয় নবীর, রোজা শরীফ যখন দেখবে মদিনাতে, প্রিয় নবীর রোজা শরীফ যখন দেখবে মদিনাতে, প্রিয় নবীর রোজা শরীফ যখন দেখবে মদিনাতে, দেখে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে, আশি যেন জলে ভেজানয়ন নিয়ে মদিনাতে, আশি যেন জলে ভেজানয়ন নিয়ে মদিনাতে, মদিনার বীর হামায় কতর করেছে হে নবী, মদিনার বীর হামায় কতর করেছে হে নবী, মদিনার বীর হামায় কাতর করেছে হে নবী হৃদয় মন সবে কিছু শান্তি পাবে গেলে মদিনাতে হৃদয় মন সবে কিছু শান্তি পাবে মদিনাতে গেলে হৃদয় মন সবে কিছু শান্তি পাবে গেলে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে আশি যেন চলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে আশি যেন চলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে সেদিনই ঈদ হবে আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আমার স্বপনে সোনা মদনী মদিনে ওয়ালে দিদার যে দিন পাবো তোমার সেদিনে ঈদ হবে আমার দিদার যে দিন পাবো হবে আমার আকা দিদার যে দিন পাবো তোমার সেদিন ঈদ হবে আমার প্রেমের সুধা আমায় দাও না তুমি দেখে মদিনাতে প্রেমের সুধা আমায় দাও না তুমি মদিনাতে ডেকে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে হে আশি যেন জলে ভেজানয়ন নিয়ে মদিনাতে আশি যেন নয়ন নয়ন নিয়ে মদিনাতে কি জন প্রিয় কি জন্য আ তারের প্রাণ আছেন শোয়ে মদিনাতে কারণ খোদার প্রিয় হাবিব আছেন শোয়ে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আত-তারগীব ওয়াত-তারহীব নামক কিতাবে বর্ণিত রয়েছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফ মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাক'আদাহু মিনাল জান্নাহ যে ব্যক্তি দিনে 1000 বার আমার প্রতি দুরূদ শরীফ পড়বে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে নিজের ঠিকানা দেখে নেয় চুকায়ে আপনা হাত হি খালি হল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দৈনিক কত দুরুদ পড়ার প্রতি উৎসাহ করেছেন এই হাদিসে পাকে 1000 বার কতবার 1000 বার দুরুদ এর বিনিময়ে কি জান্নাত তাও কখন ইন্তেকাল পরে জান্নাতের ঠিকানা আগে দেখে নেবে ইন্তেকাল করার পর নয় এখনো দেহতে রূহ রয়েছে এখনো পৃথিবী ছেড়ে যায়নি কিন্তু দুরুদে পাকের বরকতে তার সম্মান তার মর্যাদা তার মাহাত্ম্য এত বাড়িয়ে দেওয়া হলো এখনও পৃথিবীর বুকে রয়েছে নিঃশ্বাস চলাচল নবিয়ে পাক বলেন তাকে জান্নাতের ওই ঠিকানা দেখানো হবে যা আল্লাহ তাআলা তাকে জান্নাতে দান করবেন এই মর্যাদা পেয়েছে কোন আমলে দুরুদে পাকের বরকতে পড়ব ইনশাআল্লাহ দৈনিক কতবার 1000 বার নিজের বিবেকের কাছে প্রশ্ন করি এই 7 দিনে আমার দুরুদে পাক কতটুক পড়া হলো মাদানী চ্যানেলের দর্শক যারা আছেন তারাও ভেবে দেখুন যে এক সপ্তাহ অতিবাহিত এক সপ্তাহ বললাম এক সপ্তাহ অতিবাহিত হচ্ছে আমি কতবার দুরুদে পাক পড়লাম কার কার পকেটে তসবিহ দানা আছে মাশাআল্লাহ আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন রাখার জন্য কেন এই তসবিহ কাউন্টার আমরা বলি যা আমরা পড়ার জন্য ওয়াজিফা পড়ার জন্য তসবিহ রাখি সেটি আমাদেরকে কি উৎসাহ প্রদান করবে থাকলে পড়ার ইচ্ছে হবে আর যখন নেই তখন দেখা যায় আমরা গাফিল হয়ে যায় আমরা এমনিতে উদাসীন আমরা এমনিতে গাফিল থাকি তো অনুরোধ করব যাদের কাছে নেই সব সময় নিজের পকেটে কি রাখবো তসবিহ রাখবো বা কাউন্টার রাখেন কি জন্য দুরুদ শরীফ পড়ব দুরুদ পড়ব ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত অশেষ বরকত অশেষ নিয়ামতের আমরা ভাগীদার হব আসুন বরকতের জন্য একবার দুরুদে পাক পড়ি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আফদালুল আমালি আন নিয়াতুস সাদিকা সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। আসুন সওয়াবকে বাড়ানোর নিয়তে আমরা কিছু ভালো নিয়ত করে নিই। হে আশিকানে রাসূল, আসুন প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস করুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। আসুন আমরা কিছু নিয়ত করে নিই। ইলমে দিন শিখার জন্য সম্পূর্ণ বয়ান মন দিয়ে শুনব। কিসের নিয়তে? ইলমে দিন শিখার নিয়তে। এখন ইলমে দিন শিখার জন্য আমি আসলাম সাপ্তাহিক ইজতেমাতে, যদি উদাসীন থাকি, ঘুমের ভাব যদি থাকে, মোবাইল ফোনে যদি ব্যস্ত থাকি, চারিদিকে তাকাচ্ছি কে আসছে কে চলে যাচ্ছে, আসলাম ঠিকই, সময়ও দিলাম, কিন্তু ইলমে দিন শিখার যে আদব রয়েছে তার উপর আমল না করার কারণে ঘন্টা আমার অতিবাহিত হয়েছে। আসলাম, সওয়াব লেখা হচ্ছে, কিন্তু এখান থেকে যে বেনিফিট, যে আমার জন্য উপকৃত কোনো কথা, সেটি থেকে আমি বঞ্চিত হয়ে যাব। তাই ইলমে দিন শিখার জন্য যেখানেই আমরা কোরআন হাদিসের কথা শুনি আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। অনেকে মনোযোগ থাকে না, মাথা ঝুঁকিয়ে শোনার জন্য বলা হয়েছে কিন্তু ঘুমের মধ্যে না, ঘুমিয়ে যায় অনেকে। অনেকে ঘুম নিয়ে একেবারে পুরো ইজতেমা শেষ করে নেয়, এরকম করা উচিত নয়। মাদানী চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন, ঘরের মধ্যে অনেকে কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকে, মাদানী চ্যানেল ছেড়ে দিল, এরপরে নিজের কাজে লেগে আছে, তো কী বয়ান হচ্ছে, কী উপদেশ দেওয়া হচ্ছে, কোন আমল বলা হচ্ছে, সেদিকে যদি আমাদের মনোনিবেশ না থাকে তাহলে আমরা ইলমে দিন শিখা থেকে বঞ্চিত হব। আদব সহকারে বসব ইনশা আল্লাহুল করিম। বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব। নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করব ইনশা আল্লাহুল করিম। আসুন সর্বপ্রথম একটি ঘটনা শুনব। এই ঘটনা বোঝার জন্য মনোযোগ দিতে হবে, লম্বা ঘটনা, মনোযোগ দিলে ইনশা আল্লাহুল করিম এই ঘটনার যে মূল প্রেক্ষাপট সেটি আমরা বুঝতে পারব। আব্দুল ওয়াহিদ বিন জাইদ বলেন, একদা আমি সমুদ্র ভ্রমণে ছিলাম, হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করল, সেই বাতাস আমাদের একটি জনশূন্য দ্বীপে ঠেলে দিল। যখন আমরা সেই দ্বীপে নামলাম তখন দেখলাম সেখানে একজন ব্যক্তি রয়েছে যিনি মাযাল্লাহ গায়রুল্লাহ আর আল্লাহ ব্যতীত অন্যের ইবাদতে মগ্ন ছিলেন, বাতিল মাবুদের উপাসনায় ব্যস্ত ছিলেন। আমরা বললাম, আমরা এমন মুশরিককে আমাদের সাথে আরোহণ করাবো না, যেহেতু সে সাইডে ছিল, তাকে জাহাজে আরোহণ করাবেন, তো বললেন যে এমন মুশরিককে আরোহণ করাবো না। সেই মুশরিক এই কথা শোনার পর বলল, তোমরা কার ইবাদত করো? তো তারা বললেন, আল্লাহ পাকের। সে মুশরিক বলল, আল্লাহ কে? আমরা বললাম, তিনি যার আরশ আসমান সমূহের উপর রাজত্ব রয়েছে, তার রাজত্ব জমিনেও বিদ্যমান। মুশরিক জিজ্ঞেস করল, তোমরা এই সম্পর্কে কিভাবে জানলে? আমরা বললাম, আল্লাহ পাক তার একজন রাসূল পাঠিয়েছেন, তিনি মুজিজা দেখিয়েছেন, এবং সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের আল্লাহ পাকের সংবাদ দিয়েছেন। মুশরিক বলল, অতঃপর তোমাদের সেই রাসূলের কি হলো? আমরা বললাম, যখন তিনি আল্লাহ পাকের বার্তা পুরোপুরি আমাদের কাছে পৌঁছে দিলেন তখন আল্লাহ পাক তাকে নিজের কাছে ডেকে নিলেন। মুশরিক বলল, তার কোনো নিদর্শন কি তোমাদের কাছে আছে? আমরা উত্তর দিলাম, হ্যাঁ, আল্লাহ পাকের কিতাব আছে। সে বলল, নিয়ে এসো, আমাকে দেখাও। এরপর আমরা তাকে কোরআনুল করিম দেখালাম। সে দেখে বলল, আমি তো এটা পড়তে জানি না। তখন আমরা তাকে পড়ে শোনালাম, কোরআনুল করিমে তিলাওয়াত করলাম। আল্লাহু আকবার, কোরআনুল করিমের কি এক অনন্য মহিমা! আমরা তিলাওয়াত শুরু করতেই কোরআনের পবিত্র শব্দগুলো তীরের মতো তার হৃদয়ে গিয়ে বিঁধল। এখন সে তিলাওয়াত শুনছে আর কাঁদছে। অবশেষে বলল, এটি যে সত্তার কালাম তার অবাধ্যতা না করাই উচিত। এই কথা বলে সে মুশরিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন আমরা তাকে আমাদের সাথে জাহাজে উঠিয়ে নিলাম। পথে আমরা তাকে কোরআনের একটি সূরা শিক্ষা দিলাম। যখন রাত হলো, আমরা সবাই নিজ নিজ বিছানার দিকে গেলাম। সেই নও মুসলিম বলল, হে জাতি, যে খোদার পরিচয় তোমরা আমাকে দিয়েছ, তিনি কি ঘুমান? আমরা বললাম, না, তিনি হাইয়ু ওয়া কাইয়ুম, তার তন্দ্রা বা ঘুম কিছুই আসে না। তা শুনে সেই নও মুসলিম বলল, এটি তো বেয়াদবি যে বান্দা তার মালিকের সামনে ঘুমিয়ে থাকবে। এই কথা বলে সে দাঁড়িয়ে গেল এবং সারা রাত দাঁড়িয়ে কাঁদতে থাকলো, এমনকি সকাল হয়ে গেল। আব্দুল ওয়াহিদ বিন জায়েদ বলেন, যখন আমরা আবাদান নামক শহরে পৌঁছলাম, তখন আমরা বন্ধুরা মিলে কিছু টাকা সংগ্রহ করলাম এবং সেই নও মুসলিমকে দিলাম। টাকা দেখে সে বলল, এটা কি? আমরা বললাম, আমরা তোমাকে সাহায্য করছি। সে নির্লিপ্ত হয়ে বলল, সুবহানাল্লাহ, তোমরা আমাকে সেই পথ দেখালে যা তোমরা নিজেরাও জানো না। যখন আমি দ্বীপে ছিলাম এবং গায়রুল্লাহর ইবাদত করতাম, তখন আল্লাহ পাক আমাকে ক্ষুধার্ত রাখেনি, তবে এখন কিভাবে আমাকে ধ্বংস করে দেবেন? এই কথা বলে সে আমাদের থেকে আলাদা হয়ে গেল। দীর্ঘদিন পর আমি সংবাদ পেলাম যে সেই নও মুসলিম মৃত্যুশয্যায়। আমি দ্রুত তার কাছে গেলাম, সালাম করলাম এবং জিজ্ঞেস করলাম, তোমার কি কোনো প্রয়োজন রয়েছে? সে বলল, উভয় জগতের সে প্রতিপালক যাকে আমি চিনতামও না, তিনি তোমাদের দ্বীপে পাঠিয়ে আমার প্রয়োজন পূরণ করে দিয়েছিলেন, এখন আর কোনো প্রয়োজন নেই। বর্ণনাকারী বলেন, এর কিছুক্ষণ পরই সেই নও মুসলিমের রূহ কবজ হয়ে গেল এবং সে আল্লাহর দরবারে উপস্থিত হলো। এরপর আমি তার কাফন দাফন ও জানাজা সম্পন্ন করলাম। রাতে স্বপ্নে দেখলাম যে একটি চমৎকার গম্বুজ, তার নিচে সুন্দর একটি সিংহাসন বসানো রয়েছে। সিংহাসনে একজন অত্যন্ত সুন্দরী হুর বসে রয়েছে এবং সেই নও মুসলিম খুবই উত্তম অবস্থায় হুরের কাছে বসে আছে। হুর তাকে বারবার বলছে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদদার। কানজুলি মানের অনুবাদ, শান্তি বর্ষিত হোক তোমাদের উপর তোমাদের ধৈর্য ধারণের পুরস্কার, সুতরাং পরকালের ঘর কতই ভালো মিলেছে। ইমা পে রব্বে রহমত দে দে তু ইস্তিকামত দেতা হু ওয়াসিতা মে তুজকো তেরে নবী কা। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কি মহিমা! আল্লাহ পাক যার প্রতি দয়া করেন তার ভাগ্য সুপ্রসন্ন হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান ইমানদার। আমরা কে? মুসলমান এবং ইমানদার। বলুন আলহামদুলিল্লাহ। এই নিয়ামতের জন্য আমাদের আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করা উচিত। যখনই আল্লাহ পাকের দরবারে দোয়া করি বা এমনিতে, ইয়া আল্লাহ, তোমার দয়া, তোমার অনুগ্রহ, তুমি রহমত করেছ যে আমি ইমানদার, আমি মুসলমান, এভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। আল্লাহ পাক নিছক আপন অনুগ্রহে আমাদের ইমানের দৌলত দান করেছেন। নিশ্চয়ই এটি অনেক বড়, বরং সবচেয়ে বড় অনুগ্রহ। সমস্ত শ্রেষ্ঠত্ব, অনুগ্রহ ও নিয়ামতের মূল হলো ইমান। মূল কি হলো? ইমান। যখন ইমান নসিব হয়ে যায়, তখন মানুষ আল্লাহ পাকের বিশেষ রহমতের হকদার হয়। যখন ইমান নসিব হয়ে যায়, মানুষ সফল হয়ে যায়। যখন ইমান নসিব হয়ে যায়, মানুষ জান্নাতের হকদার হয়। আল্লাহ পাক মুমিনদের উপর বিশেষ অনুগ্রহ করেন, ইমানদারদের পবিত্র জীবন দান করা হয়, মুমিনদের নেক আমল কবুল করা হয়, ইমানদারদের গুনাহ ক্ষমা করা হয়, মমিনদের কবর জান্নাতের বাগান হয়, ইমানদাররা প্রশান্তি ও শান্তি লাভ করে। আর ইমানদাররাই তারা যাদের জন্য আখরাতের সমস্ত নেয়ামত প্রস্তুত রাখা হয়েছে। আখরাতের নেয়ামত, আখরাতের প্রতিদান কার জন্য? ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য। মাযাল্লাহ, কেউ যদি এই আকীদা রাখে যে জান্নাত এবং আখরাতের প্রতিদান ও মুসলিমরাও পাবেন, নাউজ বিল্লাহ, তারা ইমানদার থাকবে না। আখরাতের সব নেয়ামত, আখরাতের যে প্রতিদান, এটি হচ্ছে ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য। বেঈমান ও মুসলিমরা তো আল্লাহর অবাধ্য, তার রহমত থেকে দূরে, তার গজবের হকদার এবং চিরস্থায়ী জাহান্নামে থাকার যোগ্য। বরং সত্য কথা হলো যে বেঈমান ও অমুসলিম সে বাস্তবে মানুষ হওয়ার যোগ্য নয়। আল্লাহ পাক কোরআনুল করিমে ইরশাদ করেন, পারা নয় সুরা আরাফ আয়াত নম্বর 179-তে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু, কানজুল ইমানের অনুবাদ, তারা চতুষ্প জন্তুর ন্যায় বরং তা অপেক্ষাও অধিক ভ্রান্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের ইমানের দৌলত নসিব করেছেন। রব্বে করিম আমাদের উপর অবিচলতা দান করো, মৃত্যুর পর্যন্ত মুসলমান থাকা, ইমান সহকারে কবরে যাওয়া এবং কিয়ামতের দিন উঠার তৌফিক দান করো। বলুন আমিন। ইস্তিকামত ইসে ইমা পে আতা কর দিজিয়ে, এক ভিকারি হে খরা আপকে দরবার কে পাস। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা ইমানের দৌলত পেয়েছি, এটি বড় অনুগ্রহ। কিন্তু ইমান পাওয়ার পর আমাদের একটি দায়িত্ব রয়েছে, একটি কর্তব্য রয়েছে। সে দায়িত্ব কি, সে কর্তব্য কি, সে বিষয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেছেন, পারা 5 সূরা নিসা আয়াত নম্বর 136-এর মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, কানজুল ইমানের অনুবাদ, হে ইমানদারগণ ইমান রাখো। এখানে দেখুন সম্বোধন করা হয়েছে ইমানদারদের এবং আদেশ দেওয়া হচ্ছে ইমান রাখো। কাকে বলা হয়েছে? ইমানদারদেরকে বলা হয়েছে ইমান রাখো। অথচ তারা তো আগেই ইমানদার, তবে এখন ইমান রাখার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় বলেন, ইজদাদু ফিল ইমান, এর অর্থ হলো হে মুমিনগণ তোমাদের ইমানকে আরো শক্তিশালী করো, ইমানকে মজবুত করো, ইমানকে সুদৃঢ় করো। কালিমা তো পড়েছ, এখন এর উপর অবিচলতার সাথে অটলও থাকো। কালিমা তো পড়েছ, এখন এর দাবি অনুযায়ী আমল করো। কালিমা তো পড়েছ, এখন ইমানের যে অনেক শাখা রয়েছে সেগুলো গ্রহণ করো। কালিমা তো পড়েছ, এখন ইমানের উত্তরোত্তর উন্নতি করতে থাকো। কালিমা তো পড়েছ, এখন নিজ ইমানের পূর্ণতার চিন্তায় মগ্ন হও। কালিমা পড়লাম, মুসলমান হলাম, আমি মুসলমান, কিন্তু ইমানকে মজবুত করার জন্য, ইমানকে কামিল করার জন্য, সুদৃঢ় করার জন্য, ইমানের সুরক্ষার জন্য এখন আমলে আসতে হবে, আমল করতে হবে। সলবে ইমা পুরশিশে কবর কয়ামত সে ডরো, ইলম কো কাফি না সমঝো, নেকিয়া করতে রহো। শুধু ইমানদার হলাম, ইলিম অর্জন করলাম, বা শেষ না, আমলও করতে হবে। আমরা যা জানি, যতটুক জানি, ততটুক আমাদেরকে আমলে নিজেকে নিয়ে আসতে হবে, তাহলে ইমান মজবুত হবে। হে আশিকানে রাসূল, যে কালিমা পড়েছে এবং সত্য হৃদয়ে পড়েছে, এখন সে যদি মৃত্যু পর্যন্ত এর উপর অটল থাকে এবং ইমান নিয়ে কবরে যায়, তবে সে জান্নাতের হকদার ঠিকই। কিন্তু শ্রেষ্ঠত্ব হলো এতে যে বান্দা এই কালিমার দাবিগুলোর পূরণ করবে। জান্নাত ইমানের মাধ্যমে পাওয়া যায়, কিন্তু মর্যাদার উচ্চতা, ইমানের পূর্ণতা এবং এর দাবিগুলোর উপর আমল করার মাধ্যমে অর্জিত হয়। আমরা যদি চিন্তা করি, তবে দেখা যাবে আমাদের মধ্যে অধিকাংশ লোক কেবল এই জন্যই মুসলমান যে আমরা মুসলমান ঘরে জন্মেছি। এটিও আল্লাহ পাকের অনেক বড় করুণা ও দয়া যে তিনি আমাদের মুসলমান পরিবারে জন্ম দিয়েছেন এবং ছোটবেলা থেকেই কালিমার তৌফিক দিয়েছেন ও মুসলিম পরিবারে জন্ম নিলে জানি না কোথায় লাঞ্ছিত ও অপমানিত হতাম, এটি তার দয়া। কিন্তু ভাবার বিষয় হলো, উদাহরণস্বরূপ এখানে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, এক ব্যক্তি তার বাবার উত্তরাধিকার সূত্রে 1 কোটি টাকা পেল। কত? 1 কোটি টাকা। এখন কি মনে করেন, সে কি এই 1 কোটি টাকা সিন্ধুকে রেখে শান্তিতে বসে থাকবে, নাকি সে এই টাকাটি ব্যবসার মধ্যে ইনভেস্ট করবে? কি করবে? ইনভেস্ট করবে না। কেন করবে? 1 কোটি থেকে 2 কোটি, 2 কোটি থেকে 3 কোটি, অর্থাৎ উন্নতির দিকে সে এগিয়ে যাবে। তো আমরা এবার লক্ষ্য করুন, ঈমান আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, মায়ের কোলে বসে কালিমা পড়েছি, আর এই ঈমান 1 কোটি নয় বরং দুনিয়ার সমস্ত সম্পদের চেয়েও দামি সম্পদ। কিন্তু আমাদের অবস্থা দেখুন, এই সম্পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছি বলেই আমরা সন্তুষ্ট, এতে উন্নতির চিন্তাই নেই। একে আরও শক্তিশালী করার এবং ঈমানের স্তরে এগিয়ে যাওয়ার কোনো চিন্তা আমরা করি না। আল্লাহ পাক আমাদের অবস্থার প্রতি দয়া করুক, এটিও আমাদের দায়িত্ব। আল্লাহ পাক স্বয়ং নিজে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারগণ ইমান রাখো। অর্থাৎ হে মুমিনগণ, নিজেদের ইমানের চিন্তা করো, একে আরও শক্তিশালী করতে থাকো। আল্লাহ পাক আমাদের এর তৌফিক দান করুক, আমিন। আসুন কামিল মুমিনের নিদর্শনগুলো কিছু শুনি এবং নিজের দিকেও তাকায় যে এই গুণাবলী, এই বৈশিষ্ট্য আমার মাঝে আছে কি নেই। যদি নেই তো কেন নেই? থাকা উচিত। যদি দুর্বলতা থাকে সেটি আমরা দূর করার চেষ্টা করব ইনশা আল্লাহুল করিম। কামিল মুমিনের একটি মৌলিক নিদর্শন হলো, সে অনর্থক কাজ থেকে বেঁচে থাকে, যা আল্লাহ পাক কুরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন, পারা 18 সূরা মুমিনুন আয়াত নম্বর 3, ওয়াল্লাযীনা হুম আনিল লাগ্বি মুরিদুন, কানজুল ঈমানের অনুবাদ। এবং যারা অনর্থক কথার দিকে দৃষ্টিপাত করে না, অর্থাৎ সফল মুমিন সেই যে প্রতিটি অনর্থক ও বাতিল বিষয় থেকে দূরে থাকে। ইয়া রব না জরুরত কে সেবা কুছ কবি বলু, আল্লাহ জবা কাহো আতা কুফলে মদিনা, বকবক কি আদত না সরে হশর ফসাদে, আল্লাহ জবা কাহো আতা কুফলে মদিনা। এখন অনর্থক কাজ, অনর্থক কথা কাকে বলে এটিও জানা জরুরি। আমরা জানি অনর্থক কথা, অর্থাৎ যে কথার মধ্যে আমরা বিরক্ত হয়ে যাই সেটাকে অনর্থক বুঝি, আমাদের মেন্টালিটি। কিন্তু ইমাম গাজ্জালী বলেছেন, অনর্থক কথা ওই কথাকে বলা হয়েছে যে কথা দ্বারা না দুনিয়ার ফায়দা না আখরাতের ফায়দা, না দুনিয়ার কোনো লাভ না আখরাতের লাভ। অনর্থক কাজ ওই কাজ, না দুনিয়ার কোনো কাজের না আখরাতের কোনো বেনিফিট রয়েছে, সেই কাজকে অনর্থক কাজ বলা হয়, সেই কথাকে অনর্থক বলা হয়। প্রিয় ইসলামী ভাইরা, এটি কামিল মুমিনের নিদর্শন। কামিল মুমিন সময়ের গুরুত্ব দেয়। কি দেয়? সময়ের গুরুত্ব দেয়। নিজের মূল্যবান সময় অনর্থক কাজে নষ্ট করে না, কারণ যে ঈমানদার সে জানে যে আমাকে এই জীবন অনর্থক দেওয়া হয়নি। অনর্থক আমরা এসেছি না, আমরা কিসের জন্য আসলাম, কে আমাদেরকে পাঠিয়েছে, কিসের জন্য আসলাম, কার দরবারে আবার যেতে হবে, মুমিনের মাঝে এই বিষয়টি থাকে যে আল্লাহ তাআলা আমাকে বেকার অনর্থক পৃথিবীতে পাঠায়নি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিসের জন্য পাঠিয়েছেন। কোরআনুল করিমেই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি নিজের ইবাদতের জন্য, আমি এই জন্য তোমাদেরকে পাঠিয়েছি কার আমল সবচেয়ে সুন্দর এবং উত্তম রয়েছে, ইবাদতের জন্য পাঠিয়েছেন, হুসনে আমলের জন্য পাঠিয়েছেন, সুন্দর আমলের জন্য পাঠিয়েছেন, আল্লাহকে রাজি করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাকে মরতে হবে, কিয়ামতের দিন উঠতে হবে, আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে, নিজের জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে। যেহেতু সে আল্লাহর দরবারে উপস্থিত হতে ভয় পায়, যেহেতু সে কিয়ামতের হিসাবের চিন্তা করে, যেহেতু সে তার জীবনের প্রতিটি মুহূর্তের জন্য দায়ী, তাই সে নিজের সময় অনর্থক কাজে ব্যয় করে না, সময়ের মূল্যায়ন করে। কিন্তু আফসোস, আজ আমাদের অবস্থা ব্যতিক্রম। আমাদের প্রত্যেকের অবস্থা ব্যতিক্রম। যাকেই দেখুন সে নিজের সময় নষ্ট করতে ব্যস্ত, কখনো জন্মদিনের নামে, কখনো নিউ ইয়ার নাইটের নামে, কখনো অ্যানিভার্সারির নামে, কখনো পিকনিকের নামে, গুনা ভরা ফাংশন রাখা হয়, মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঘটনা ঘন্টার পর ঘন্টা অনর্থক নয় বরং গুনাহের পিছনে বিলীন করে দেয়া হয়। অবশ্যই জন্মদিন পালন করা কোনো গুনাহের কাজ নয়, কিন্তু আমাদের এখানে এর যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে তা অনর্থক বরং গুনাহের অন্তর্ভুক্ত। হায়, আজ মুসলমানদের জীবনের উদ্দেশ্য কেবল খাওয়া দাওয়া আর স্বাস্থ্য ঘটনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। বন্ধুদের আড্ডা, হোটেলের আধিক্য, ঘন্টার পর ঘন্টা, এমনকি রাতের পর রাত গল্প গজবে কাটিয়ে দেওয়া হয়। বাকি যা ছিল তা মোবাইল আর সোশ্যাল মিডিয়া শেষ করে দিয়েছে। একটা সময় ছিল যখন অবুজ বাচ্চারা বাবা মা থেকে লুকিয়ে ভিডিও গেম খেলত। যাদের বয়স হয়েছে ছোটবেলায়, সে সময় হাতে মোবাইল ছিল না, বিভিন্ন জায়গায় জায়গায় ভিডিও গেমস খেলার জন্য দোকানের মধ্যে আয়োজন করা হয়েছে। তো বাচ্চারা লুকিয়ে লুকিয়ে মা বাবা থেকে তারা গিয়ে খেলতো যে বাবা দেখে না নে, মা দেখে না নে। কিন্তু বর্তমান অবস্থা কি, বাবা নিজেই বাচ্চার হাতে ভিডিও গেম তুলে দেয় যে ভিডিও গেম পে ভিডিও গেমস খেলবে, ব্যস্ত থাকবে, নিজের কাজে ব্যস্ত থাকবে, মা নিজের কাজে ব্যস্ত থাকবে। বাচ্চা ভিডিও গেমস খেলবে, বাবা নিজের কাজে ব্যস্ত থাকবে। এই হলো আমাদের অবস্থা। বরং বাচ্চা তো দূরের কথা, এখন বড়রাও ভিডিও গেম খেলে, খেলে কি না? অবাক হবেন, মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, অনেকে এমন ভিডিও গেমসের নেশা, নামাজি মসজিদে আসে, জামাতের সময় বাকি, সাইডে ভিডিও গেমস খেলছে, এমনও দেখেছে। এমন নেশা, যা সময় পেয়েছে তসবি পড়বে, দুরুদ পড়বে, এখন ভিডিও গেমস নিয়ে পড়ে আছে। ভিডিও গেমস খেলার মধ্যে এমন পাগল, সোশ্যাল মিডিয়া ইউজে এমন পাগল, কবে আজান হচ্ছে, নামাজের সময় হচ্ছে, কোনো খেয়াল নেই। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুক। অনেকে বলে ভাই কি করব, অবসর সময় বলে না, অবসর সময় সময় কাটে না, টাইম পাস হয় না, বিদায় একটু বসে গেলাম, এরকম আমরা অনেকে বলি যে বা সময় পাস হচ্ছে না, এই জন্য একটু বসে গেলাম, ভিডিও গেমস নিয়ে বসে গেলাম, তো মাযাল্লাহ সোশ্যাল মিডিয়া নিয়ে বসে গেলাম, অনর্থক গল্প গজবে বসে গেলাম। তো অবসর ব্যক্তিকে আল্লাহ তাআলা ইবাদতের আদেশ করেছেন। এখন বলবেন অবসর ব্যক্তিকে আল্লাহ তাআলা ইবাদতের আদেশ করেছেন, জি হ্যাঁ, কুরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, পারা 30 সূরা আলম নাসরাহ আয়াত নম্বর হচ্ছে 7, ফাইদা ফারাগতা ফানসব, কানজুল ইমানের অনুবাদ। অতএব যখন আপনি নামাজ থেকে অবসর হবেন তখন দুয়ার মধ্যে পরিশ্রম করুন। নামাজ থেকে অবসর নিলেন কি করতে হবে, দোয়া করতে হবে, অর্থাৎ নিজের অবসর সময়কে ইবাদতে ব্যয় করো। এর মানে হলো যখন একটি ইবাদত থেকে অবসর হবে তখন আরেকটি শুরু করো, এবং কোনো সময় ইবাদত শূন্য থেকো না, কারণ জগৎ সৃষ্টির আসল উদ্দেশ্য এটাই। প্রিয় ইসলামী ভাইরা, কামিল মমিনের দ্বিতীয় নিদর্শন হলো সে নামাজের হেফাজত করে। কি করে? নামাজের হেফাজত কে করবে? যে নামাজ পড়বে। নামাজের হেফাজত এটি মমিনের নিদর্শন বলা হয়েছে, যেমন কুরআনুল করিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, পারা 18 সূরা মুমিনুনের আয়াত নম্বর 9-তে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, কানজুল ইমানের অনুবাদ। এবং ওই সব লোক যারা নিজ নিজ নামাজসমূহের প্রতি যত্নবান হয়, আল্লাহ আকবার, এটিও কামিল মমিনের একটি গুরুত্বপূর্ণ গুণ যে পূর্ণ ইমানদার সে নিজের নামাজের হেফাজত করে, নামাজ কাজা করে না, নামাজের ওয়াক্তের প্রতি খেয়াল রাখে। নামাজ যেরকম পড়া ফরজ, নামাজের ওয়াক্তের প্রতি খেয়াল রাখাও কি? সবাই বলেন, এসা পড়লেন, ফজর ঘুমিয়ে গেলেন, তাহলে আমি কি নামাজের হেফাজত করলাম? জোহর পড়লাম, আসরে ঘুমিয়ে গেলাম, আসর কাজা করে বসলাম, তো নামাজের কি হেফাজত করলাম? তো যেভাবে নামাজ আমরা পড়ি, নামাজের ওয়াক্তের ইলিম থাকাও জরুরি, এটি ফরজের অন্তর্ভুক্ত। তো যারা কামিল মমিন তারা নামাজের হেফাজত করে, সুন্দরভাবে নামাজ আদায় করে, বিনয় ও একাগ্রতার সহকারে আদায় করে। কিন্তু আফসোস, আজকাল এই বিষয়ে অবস্থা খুব স্পর্শকাতর। নামাজের সংখ্যা নেই বললেই চলে, অথচ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা এর বাণী হলো, যে নামাজের হেফাজত করে না, দিনে তার কোনো অংশ নেই, দিন ইসলামে তার কোনো অংশ নেই। হায়, আমাদের জন্য নামাজের চিন্তা নসিব হয়ে যায়। কুরআনুল করিমে যারা কুরআনুল করিম পড়েন, তর্জমা তাফসির, তাহলে কুরআনুল করিমের পঞ্চম পারায় সালাতুল খফ, ভয়ের নামাজের আলোচনা এসেছে। ভয়ের নামাজের, বলবে ভয়ে আবার কী নামাজ? জি হ্যাঁ, ভয়ের নামাজের আলো, সালাতুল খফ যাকে বলা হয়, এর আলোচনা এসেছে। এর আলোচনা কি প্রেক্ষিতে এসেছে, এবং এই নামাজ যুদ্ধের ময়দানে আদায় করার জন্য আল্লাহ তাআলার আদেশ ছিল, এবং এই নামাজের পদ্ধতিও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন। একবার অমুসলিমরা ষড়যন্ত্র করেছিল যে মুসলমানদের নিকট নামাজ খুব প্রিয়, যখন তারা নামাজ আদায় করবে তখন আমরা আক্রমণ করব। কি করব? অমুসলিমরা কিন্তু মুসলমানদেরকে আক্রমণ করার জন্য সুযোগ খোঁজে, তো তারা যখন নামাজ পড়বে কি করব? আক্রমণ করব। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সালাতুল খফের আদেশ দিলেন, যে যুদ্ধের ময়দানে যখন নামাজের ওয়াক্ত হবে তখন যেন অর্ধেক সাহাবি নামাজে অংশগ্রহণ করবেন এবং অর্ধেক পাহারা দিবেন। অর্ধেক কি করবে? নামাজ পড়বে, অর্ধেক পাহারা দিবে, তারপর বাকি অর্ধেক জামাতে অংশগ্রহণ করবেন এবং প্রথম দল পাহারা দিবেন। মোট কথা, সালাতুল খফের একটি পূর্ণ পদ্ধতি রয়েছে যা কিতাবে লেখা রয়েছে। বলার উদ্দেশ্য হলো যে আজ আমরা সামান্য কাজের অজুহাত দেখিয়ে নামাজ কাজা করে ফেলি, বা আমার দোকানে অনেক গ্রাহক ছিল এই জন্য নামাজ পড়তে পারিনি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আমার চোখ খুলেনি, নামাজ কাজা হয়ে গেল, আমি কাজে ব্যস্ত ছিলাম, আমি সফরে ছিলাম। ভাই, যখন শরীয়ত আমাকে নিষেধ করেনি নামাজ কোন সময় পড়া নিষেধ, এটি তো শরীয়ত বলে দিয়েছে, কার উপর নিষেধ, কে পড়তে পারবে না, কাকে পড়তে হবে, কোন অবস্থায় পড়তে হবে, সব শরীয়তের বিধানে লেখা রয়েছে। এখন আমি নর্মাল একটি বিষয় আসলো, গ্রাহক বেশি, নামাজ ছেড়ে দিলাম, আমি ব্যস্ত বেশি, নামাজ ছেড়ে দিলাম, আমি সফরে ছিলাম, নামাজ ছেড়ে দিলাম, তো এই সকল অজুহাত দেখিয়ে আমরা মাযাল্লা নামাজ কাজা করে দিই, জামাত ছেড়ে দিই। অথচ নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত যে যুদ্ধের ময়দানেও, যেখানে অমুসলিমরা আক্রমণের পরিকল্পনা করেছিল, সেই সময়ও নামাজ কাজা করার অনুমতি দেয়া হয়নি। হর ইবাদত সে বরতর ইবাদত নামাজ, প্রত্যেক ইবাদতের যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। সারি দৌলত সে বরকর হ্যায় দৌলত নামাজ, কলবে গমগিন কা সামান ফরহত নামাজ, হ্যায় মরিজো কো পয়গামে সেহত নামাজ, প্যারে আকা কি আঁখো কি ঠন্ডক হ্যায় ইয়ে কলবে শাহে মদিনা কি রাহত নামাজ। আমির আহলে সুন্নাত বলেন, ইয়া খুদা তুজসে আত্তার কি হ্যায় দোয়া, মুস্তফা কি পড়ে প্যারি উম্মত নামাজ। আমিন বলুন। যে এখানে বলা হয়েছে যে যারা ব্যথিত দুঃখী এদের প্রশান্তি হচ্ছে নামাজ। মমিন নামাজে প্রশান্তি পায়, নামাজে শান্তি পায়, নামাজে তৃপ্তি পায়, নামাজে স্বাদ পায়, নামাজ পড়লে তারা প্রশান্তি লাভ করে। আর যারা অসুস্থ ব্যক্তি তাদের জন্য সুস্বাস্থ্যতার সুসংবাদ রয়েছে, যারা নামাজ পড়ে তারা স্বাস্থ্যবান হয়, তারা রোগ থেকে আরোগ্য তাদের লাভ হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে শিফা দান করেন, এবং বলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা হচ্ছে নামাজ এবং হৃদয়ের প্রশান্তি হচ্ছে নামাজ। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। যারা মাদানী চ্যানেলে দর্শক রয়েছেন, ইসলামী ভাই হোক বা ইসলামী বোন হোক, নামাজ কাদের উপর ফরজ? যারা প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং নারী রয়েছে তাদের উপর নামাজ ফরজ রয়েছে। যখন নামাজ ফরজ তখন আমাকে সময় মোতাবেক নামাজ আদায় করতে হবে, এর মধ্যে অবহেলা করলে চলবে না। কামিল মমিনের তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন হলো উত্তম চরিত্র। এটিও একটি নিদর্শন কামিল মমিনের। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমানদারদের মধ্যে সবচেয়ে কামিল ইমানের অধিকারী সে ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম। আখলাক, চরিত্র সুন্দর হতে হবে, ভালো হতে হবে। আমির আহলে সুন্নাত বলেন, মেরে আখলাক আচ্ছে হো, মেরে সব কাম আচ্ছে হো, বানা দো মুঝকো তুম পাবন্দে সুন্নাত ইয়া রাসূলুল্লাহ। আখলাকও যেন ভালো হয়, কাজও কি হয়, কাজ কি হয়, এটি আখলাকের অন্তর্ভুক্ত। আখলাকিয়াতের অনেক ব্যাখ্যা রয়েছে, অনেক ব্যাখ্যা এর বয়ান। আমরা যে নামাজ পড়ি না, এটিও আখলাকের অন্তর্ভুক্ত। ইবাদত করি, এটিও আখলাকের অন্তর্ভুক্ত। শুধু আখলাক এটা নয় যে সুন্দরভাবে কথাবার্তা বললাম, আচার আচরণ, আখলাকের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। তো আখলাক সুন্দর হতে হবে। এখন নামাজ পড়লাম, আমার আখলাকই ভালো নেই, বাইরে ভালো ঘরে ভালো নেই, ঘরে ভালো বাইরে ভালো নেই, বাজারে ভালো নেই, এলাকাতে ভালো নেই, লোকেরা দেখলেই ভয় পায় আমাদেরকে, আর আমরা বুক ফুলিয়ে বলি আমাকে ভয় পায় সবাই। এটি কোনো বীরত্বের কাজ নয়, আপনাকে দেখে ভয় পায়, আরে আপনাকে আমাকে দেখে লোক নিকটে আসবে, এমন আখলাক আমাদের হওয়া উচিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে করিমা এমন ছিল যে তার আখলাকে করিমা দেখে বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। সেই আদর্শকে যারা নিজের জীবনে বাস্তবায়ন করেছে, আলহামদুলিল্লাহ, তারাও নিজের জীবনে এমন এমন ইনকিলাবি কাজ করেছে। বর্তমান যুগে যদি দেখি, আমির আহলে সুন্নাত দামত বরকাতুল্লাহ আলিয়ার সত্তা, এমন এত বড় দিনের কাজ কীভাবে করলেন? আখলাক দ্বারা, নিজের সচ্চরিত্রের দ্বারা, আমল দ্বারা, তার সুন্দর ব্যবহার দ্বারা। লোকেরা কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, বাধা দিয়েছে, এমনকি মাযাল্লাহ তার উপর হাতও ছুঁড়ে দিয়েছে, কিন্তু আমির আহলে সুন্নাত দামত বরকাতুল্লাহ আলিয়া আখলাকে মুস্তাফার উপর আমল করে তাদেরকে যে রিপ্লাই দিলেন, তাদের সাথে যে ব্যবহার করলেন, উত্তম আখলাকের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে ক্ষমা দিয়ে করেছেন, মাফ করে দিয়েছেন, সুন্দর ব্যবহার করেছেন, গালমন্দ দিয়েছে, তাদেরকে দোয়া দিয়েছেন, পাথর নিক্ষেপ করেছে, আতর দিয়েছেন, পিক ছুঁড়ে মেরেছে, আতর গিফট দিয়েছেন, বিভিন্ন ভাবে তাকে কষ্ট দিয়েছে, তিনি দোয়াই দিয়েছেন। পরিশেষে কে হলো, যে কষ্ট দিয়েছে, যে ধাক্কা দিয়েছে, যে তার সাথে খারাপ ব্যবহার করেছে, তার উত্তম আখলাক দেখে আলহামদুলিল্লাহ সুন্নতে রঙে রঙিন হয়ে দাওয়াতে ইসলামের মুবাল্লিগ হয়ে গিয়েছে। এটি উত্তম আখলাকের মাধ্যমে। আমাদের আখলাকের অবস্থা কেমন? ভাই ভাইয়ের কথা শোনে না, আমাদের ঘরের লোক আমাদের থেকে ভয় পায়, আমাদের ক্লাসের মধ্যে আমাদের যারা আমাদের সাথে পড়াশোনা করে তারা ভয় পায়, এলাকার মধ্যে লোক ভয় পায়। এরকম ব্যক্তি যাদের আখলাক ভালো নেই, মনে রাখবেন যতই আমলধারী হোক না কেন, সে যদি তওবা না করে তো হয়তো বা জাহান্নাম তার জন্য ঠিকানা হবে। একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এক মহিলার ব্যাপারে আলোচনা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল কম, নফল ইবাদত বেশি করে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তার প্রতিবেশী তার থেকে সন্তুষ্ট? বলে হ্যাঁ সন্তুষ্ট। নবী পাক বলেন সে জান্নাতে যাবে। আরেকজনের আমল অনেক ছিল কিন্তু তার প্রতিবেশী তার থেকে সন্তুষ্ট ছিল না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জাহান্নামে যাবে। আমল ছিল, নামাজও বেশি পড়তো কিন্তু আখলাক ভালো ছিল না, তার ঠিকানা জাহান্নাম বলে দিলেন। আমল কম ছিল কিন্তু আখলাক ভালো ছিল, সুন্দর চরিত্র ছিল, সুন্দর তার আচার আচরণ ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে কোথায় যাবে? জান্নাত। হাজরতে আল্লামা মুফতি আব্দুল মুস্তাফা আজমি রহমতুল্লাহ তাআলা বলেন, একজন মুসলমানের জীবনের প্রথম উদ্দেশ্য হলো খায়রুল উমাম, অর্থাৎ শ্রেষ্ঠ উম্মত হওয়া। যেভাবে গোলাপের জন্য সুঘ্রাণ, মুক্তার জন্য দুতি আর সূর্যের জন্য আলো আবশ্যক, তেমনি একজন মুসলমানের জন্য নিজের আমল ও কাজের দিক থেকে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ও উত্তম হওয়া আবশ্যক। ইবাদত বন্দগী হোক বা আচার আচরণ, জীবনের প্রতিটি ক্ষেত্রে শেষ মুহূর্ত পর্যন্ত একজন মুসলমান কেবল কল্যাণময় হবে সারা জীবন কোরআন ও সুন্নতকে আঁকড়ে ধরে সহজ সরল পথে চলবে, যাতে অন্য জাতিরা মুসলমানদের দেখে বলে উঠে সত্যি এরাই খায়রুল উমাম, অর্থাৎ শ্রেষ্ঠ জাতি। প্রিয় ইসলামী ভাইরা, এটি একজন মুসলমানের প্রথম ও প্রধান দায়িত্ব যে মুসলমান সব সময় শ্রেষ্ঠ উম্মত হিসেবে থাকবে। নিশ্চয়ই যে উত্তম হয় সে আদর্শও হয়, আর যে আদর্শ হয় সে অন্যকে অনুকরণ করে না, বরং অন্যরা তাকে অনুসরণ করে। যে আদর্শবান হয় সে কি কাউকে ফলো করে? সবাই তাকে ফলো করে, অন্য জাতিরা তাকে অনুসরণ করবে। মুসলমানদের চরিত্র এত উন্নত হবে যে অন্য জাতিরা মুসলমানদের থেকে চরিত্র শিখবে। মুসলমানের চরিত্র এত মহান হবে যে অন্য জাতিরা চরিত্র উন্নতির জন্য তাদের সঙ্গ গ্রহণ করবে। একজন মুসলমানের অভ্যাস, তার কাজ, তার কথা, নিয়ম নীতি, চালচলন এত সুন্দর হবে যে তাকে আদর্শ হিসেবে গ্রহণ করা হবে। অন্য জাতিরা তাদের আচরণ, চরিত্র ও অভ্যাসের প্রতি ঈর্ষা করবে এবং তা দেখে বাঁচতে শিখবে। মুসলমান জাতি এমন হওয়া উচিত, বলুন, আমাদের গসে পাক রহমতুল্লাহ তাআলাকে দেখে লোকেরা কি তার অনুসরণ করে নাই? গরিব নওয়াজকে দেখে অনুসরণ করে নাই, আলা হযরতকে দেখে অনুসরণ করে নাই, শাহজালাল শাহ পুরানকে দেখে অনুসরণ করে নাই, বর্তমানে আমির আলে সুন্নতকে দেখে অনুসরণ করছে না? তো এমন উন্নতি হওয়া উচিত যাকে দেখে লোকেরা তাকে অনুসরণ করবে। কিন্তু আমাদের উল্টো অবস্থা, আমরা বিধর্মীকে দেখে তাদের অনুসরণ করি। আমাদের অনুষ্ঠান বলুন, বিয়ে শাদি বলুন, বাচ্চাদের জন্মদিন বলুন, বিভিন্ন আমাদের পারিবারিক অনুষ্ঠান বলুন, বিধর্মীদের কালচার আমাদের অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করেছে। বুঝেই আসে না অনুষ্ঠান দেখে যে মুসলমানদের ঘরের অনুষ্ঠান নাকি বিধর্মীদের মাজাল্লা অনুষ্ঠান। এই হলো আমাদের অবস্থা। তো আমাদেরকে কে অনুসরণ করবে যদি অবস্থা এমন থাকে? তো এমন আমাদেরকে নিজেকে গড়ে তোলা উচিত যা আমাদেরকে বিধর্মীরাও দেখে যেন তারা লজ্জিত হয়ে যায়, তারা যেন অনুসরণ শুরু করে দেয়। হ্যাঁ, মুসলমান এমন জাতি। দাওয়াতে ইসলামের কাফিলা আপনার সাউথ আফ্রিকাতে যখন গেল, সেখানকার কিছু অমুসলিমরা মুবাল্লিগদের আদর্শ দেখে, আমল দেখে, আখলাক দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। যে আমরা তো মুসলমান সম্পর্কে শুনেছিলাম, আজকে বাস্তবে দেখছি। এমন চরিত্রবান আমাদেরকে হতে হবে। আজকাল তো অবস্থা এরকম যে আমাদের ভাই আমাদেরকে অনুসরণ করে না। আমাদের অবস্থা এমন, ভাই তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায়, আমাদের অবস্থা দেখে ভাইয়ের ভাইয়ের মধ্যে মিল নেই, বাবা ছেলের মধ্যে মিল নেই, মা মেয়ের মধ্যে মিল নেই, মেয়ে মায়ের মধ্যে মিল নেই, বোন বোনের মধ্যে মিল নেই, ভাই ভাইয়ের মধ্যে মিল নেই। এই হলো আমাদের অবস্থা। কারণ কি? আমরা সুন্নতে নববী থেকে অনেক দূরে রয়েছি। আখলাকে মুস্তাফা যে আমল করার বিষয় ছিল সেটা থেকে আমরা দূরে রয়েছি। আজকে আমরা একজন আরেকজনের প্রতি হিংসুক হয়ে গেলাম, ঘরের মধ্যে একজন ভাই আরেক ভাইয়ের প্রতি হিংসা করে, সমাজের মধ্যে একজন একজনকে হিংসা করে। তবে ওই সকল মুসলমান যারা এই পৃথিবীর বুকে ছিল, একজন আর একজনের জন্য নিজের বাহুকে বিছিয়ে দিত, তার জন্য জীবন দিতে প্রস্তুত হতো, এমনও পৃথিবীর বুকে আল্লাহ তাআলার বান্দা ছিল কি ছিল না? সাহাবা ইকরামের জীবনী পড়ুন, অলিয়া ইকরামের জীবনী পড়ুন, তাদের আদর্শ দেখুন কেমন ছিল। সুবহানাল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার পীর সাহিব মৌলানা জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ তাআলা এর দরবারে আরজ করা হলো, ইয়া সাইয়দি, আগেকার মদিনার অধিবাসীদের আপনি কেমন পেয়েছেন? কোথাকার মদিনা শরীফের অধিবাসীদের অবস্থা ওনার থেকে জিজ্ঞাসা করা হলো। কেন? জিয়াউদ্দিন মাদানী আল রহমা প্রায় 77 ইয়ার্স 77 বছর মদিনাতুল মুনাব্বারাই তিনি অবস্থান করেছেন, এবং মদিনাতুল মুনাব্বারার সীমানা থেকে তিনি বাইরে যাননি এই জন্য বৃদ্ধ বয়সে, যে মদিনার বাইরে যেন আমি ইন্তেকাল না করি। আল্লাহ তাআলা তার আকাঙ্ক্ষাকে কবুল করেছেন, মদিনায় ইন্তেকাল করেছেন এবং জান্নাতুল বাকিতে তিনি আরাম করছেন। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আহলে বাইতে আতহারের নিকটেই ওনার মাজার মোবারক রয়েছে। তো জিজ্ঞাসা করাতে তিনি বললেন, একজন সম্পদশালী হাজি সাহিব গরিবদের কাপড় বিতরণের নিয়তে কাপড় কেনার জন্য এক দোকানদারের নিকট পেলেন, এক দোকানদারের নিকটে গেলেন এবং প্রচুর পরিমাণে কাপড় চাইলেন। দোকানদার বলল, আমি আপনার অর্ডার পূরণ করতে পারি, কিন্তু আমার অনুরোধ আপনি সামনের দোকান থেকে কিনুন, কারণ আলহামদুলিল্লাহ আজ আমার ভালো বিক্রি হয়েছে, কিন্তু আমার প্রতিবেশী ওই দোকানদারের আয় আজ খুব কম হয়েছে, তার কম বিক্রি হয়েছে। হযরত সাইয়্যিদি কুতুবে মদিনা রহমতুল্লাহ তাআলা বলেন, আগেকার মদিনার অধিবাসীরা এমন ছিলেন, উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আজকাল তো দোকানদারদের দোকানের সামনে লোক রাখা হয়, দেখছেন না, গ্রাহক ডাকার জন্য, এদিকে আসুন এদিকে আসুন এদিকে আসুন, না আসলে টানো দিয়ে দেয়, আর যদি চলে অন্য দোকানে যায় তো দূর থেকে বলে ওর দোকানে যেন না, দুই নম্বর মাল, এরকমও মাজাল্লাহ অনেকে কি করে কাস্টমারকে ভ্রান্ত করে নিজের দিকে টাকা টানার জন্য। কিন্তু আদর্শ দেখুন, যে নিজের মালামাল বিক্রি করছে আর একজনের দোকানদারির অবস্থাও সে অবলোকন করছে, বিদায় তিনি পাঠালেন, আমার আজকে বিক্রি হয়েছে, চলার মতো ভালোই বিক্রি হয়েছে, অমুক দোকানে হয়নি আপনি অমুক দোকান থেকে কিনুন, এই জন্য পাঠাচ্ছি না, আমার কাছে মালামাল নেই, আমার কাছে মালামাল আছে, আপনার চাহিদা পূরণ করতে পারি, তবে আমার ভাইয়ের বিক্রি হয়নি, সেখানে চলে যান, তার থেকে আপনি কিনুন, যাতে তার কিছু আয় হয়ে যায়। আজকাল তো আমাদের দৃষ্টি থাকে আরেকজনের লুকমার প্রতি, তার মুখের লুকমা কিভাবে আমার মুখে আসবে, তার সম্পদ কিভাবে আমি আত্মসাৎ করব, তার পকেটের টাকা কিভাবে আমার কাছে আসবে, সে এত বিশাল সম্পদের মালিক হচ্ছে, তাকে কিভাবে ডিগ্রেড করা যায়, অপমান করা যায়, লাঞ্ছিত করা যায়, আমি যেন এই সম্পদের মালিক হয়ে যায়। অনেকে তো দোয়া বদ্দোয়াও করে দেয়, ই আল্লাহ তাকে ধ্বংস করো, আমাকে দিয়ে দাও, এটাই তো হিংসা। ঈর্ষা এবং হিংসা এটিও জানতে হবে, ঈর্ষা কাকে বলে, হিংসা কাকে বলে। তো প্রিয় ইসলামী ভাইরা, এই আদর্শ মুসলমানদের নয়। আমির আহলে সুন্নাত বলেন, আখলাক হো আচ্ছে মেরা কিরদার হো সুথরা, মাহবুব কা সদকা তু মুঝে নেক বানা দে। আখলাকও যেন ভালো হয় আর আমাদের আচার আচরণ এটা পরিচ্ছন্ন হয়, ভেজাল মার্কা যেন না হয়, ভেজাল মুক্ত যেন হয়, আখলাকও ভালো হতে হবে এবং আমলও পরিচ্ছন্ন হতে হবে। কামিল মমিনের আরেকটি নিদর্শন হচ্ছে তার মাঝে খোদা ভীতি হওয়া, আল্লাহকে ভয় করা। যেমন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন পারা 18 সূরা মুমিনুন আয়াত নম্বর 57-তে, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, কানজুল ঈমানের অনুবাদ, নিশ্চয়ই ওইসব লোক যারা তাদের প্রতিপালকের ভয়ে সন্তুষ্ট হয়ে রয়েছে। তাফসীর সিরাতুল জিনানে রয়েছে, অর্থাৎ ইমানদারদের একটি গুণ হল তারা তাদের প্রতিপালকের আজাবকে ভয় করে। একজন ইমানদার আল্লাহওয়ালার আল্লাহর প্রতি ভয় দেখুন কেমন ছিল। ইমাম হাসান বসির রহমতুল্লাহ তাআলা, যিনি অনেক বড় আল্লাহ তাআলার ওলি এবং তিনি তাবাঈ ছিলেন, কামিল ইমানদারও ছিলেন, আল্লামা ইবনে জৌজি রহমতুল্লাহ তাআলা তার সম্পর্কে লিখেছেন, ইমাম হাসান বসির রহমতুল্লাহ তাআলা যখন আসতেন তখন মনে হতো যেন কোনো প্রিয় বন্ধুর দাফন সেরে ফিরেছেন, এমনভাবে থাকতেন যেন আগুন তার মাথার উপর ঝুলছে, এমনভাবে বসতেন যেন কোনো কয়েদি যার গর্দান এখনই উড়িয়ে দেওয়া হবে, সকাল এমনভাবে করতেন যেন এই মাত্র কিয়ামতের ভয়াবহতা পার করে এসেছেন। একবার কেউ তার অবস্থা জানতে চাইলে তিনি বললেন, মাঝ সমুদ্রে যার নৌকা ভেঙে গেছে সেও আমার চেয়ে ভালো অবস্থায় রয়েছে। জিজ্ঞেস করা হলো, কেন? তিনি বললেন, আমি গুনাহগার বান্দা, আর যা কিছু নেক আমল করতে পেরেছি তা কবুল হয়েছে নাকি আমার মুখে ছুঁড়ে মারা হবে আমি জানি না। প্রিয় ইসলামী ভাইরা, এটিও কামিল ইমানের নিদর্শন। যার ইমান যত মজবুত হয় তার উপর খোদা ভীতি তত প্রবল থাকে। হায়, আমাদেরও যদি খোদা ভীতির দৌলত নসিব হয়ে যায়। নিজের মধ্যে খোদা ভীতি সৃষ্টির জন্য কোরআনুল করিমের তিলাওয়াতের অভ্যাস করা উচিত। এখন খোদা ভীতি কীভাবে আসবে? কোরআনুল করিম অধিক তিলাওয়াত করা, বিশেষ করে যেসব আয়াত যাতে আল্লাহর আজাব, জাহান্নাম ও কিয়ামতের আলোচনা রয়েছে সেই আয়াতগুলোর অনুবাদ ও তাফসির পড়ে বারবার তিলাওয়াত করা উচিত। হাদিস শরীফে খোদা ভীতির যে বর্ণনা রয়েছে তা পড়া উচিত। খোদা ভীতি সম্পর্কে রচিত কিতাবসমূহ পড়া উচিত। খোদা ভীতি সম্পন্ন বুজুর্গদের জীবনী পড়া উচিত। অন্তত সপ্তাহে একবার কবরস্থানে যাওয়া উচিত। সেখানে ফাতিহা পড়ার পাশাপাশি এই চিন্তা করা উচিত যে অচিরেই আমাকেও কবরে নামতে হবে, সে সময় আমার অসহায়ত্ব কেমন হবে, তারপর কবরের বিষয়গুলো নিয়ে ভাবা উচিত। কখনো কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হওয়ার কথা ভাবা, কখনো জাহান্নামের কথা ভাবা, এই চিন্তাগুলো খোদা ভীতি বিষয়ক পড়াশোনা ও বয়ান শোনার মাধ্যমে অর্জিত হয়। যখন এই চিন্তাগুলো মনে আসবে তখন সেগুলোকে মনে গেঁথে নিতে হবে। যেমন প্রতিদিন রাতে নির্জনে বসে কবর ও আখরাতের কল্পনা করা, বারবার কবরস্থানে যাওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ ধীরে ধীরে এই চিন্তাগুলো মনে বদ্ধমূল হয়ে যাবে। এক বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা নিজের ঘরের আঙিনায় কবর খনন করে রেখেছিলেন। কেমন আখরাতের চিন্তার তাদের চিন্তাধারা ছিল, চেতনা ছিল, কবর খনন করে রেখেছিলেন। যখনই ওনার নাফস ইবাদতের অমনোযোগী হতো তিনি ওই খনন করার কবরে শুয়ে যেতেন, নিজের নফসকে সম্বোধন করে বলতেন, অতি শীঘ্রই তুমি মারা যাবে, তোমাকে মাটি চাপা দেওয়া হবে, কবরে মুনকার নাকির আসবে, যদি তোমার আমল ভালো না হয় তোমার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, সাপ বিচ্ছু নিক্ষেপ করে দেওয়া হবে। যখন ওনার নফস প্রকম্পিত হতো আল্লাহর ভয়ে, এরপরে ওই খনন করার কবর থেকে উঠতেন, ইবাদতে মশগুল হয়ে যেতেন। কেমন আল্লাহওয়ালারা ছিলেন! আল্লাহওয়ালারা হয়ে ইবাদত গুজার হওয়ার পরেও এত আল্লাহকে ভয় করা, কবর খনন করে রাখা হয়েছিল। আর আমাদের অবস্থা এমন, মর্দা ব্যক্তিকে দাফন করতে যায় কবরস্থানে হাসাহাসি হয়, কোনো শিক্ষা আমরা অর্জন করি না, এই হলো আমাদের অবস্থা। অথচ আল্লাহওয়ালারা কবরকে দেখেই কাঁদতেন। সাইয়েদেনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা কবরকে দেখে অঝোর নয়নে কাঁদতেন। উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা কবরস্থানে গেলে অঝোর নয়নে কাঁদতেন, অজ্ঞান হয়ে যেতেন। আর আমরা তো কবরের কবরস্থানে যাই, মর্দাকে নিজের হাতে দাফনও করি, কিন্তু আমাদের মাঝে এই বিষয়টি আসে না, আমরা আমাদের অবস্থা নিয়েই ব্যস্ত রয়েছি। তো প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয় ভীতি থাকা অত্যন্ত জরুরি। এটি হচ্ছে ইমানের নিদর্শনের মধ্যে একটি নিদর্শন, মুমিন ব্যক্তির নিদর্শন। তেরে খৌফ সে তেরে ডর সে হামেশা, আল্লাহ তেরে খৌফ সে তেরে ডর সে হামেশা, মাই থর থর রহু কাঁপতা ইয়া ইলাহি, ইবাদত মে গুজরে মেরি জিন্দগানি, করম হো করম ইয়া খুদা ইয়া ইলাহি, মুসলমান হে আত্তার তেরি আতা সে হো ঈমান পর খাতিমা ইয়া ইলাহি, আমিন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি চাই আমাদের মাঝেও ইমানের নিদর্শন যেন ফুটে ওঠে, আমরাও এ সকল বিষয়ে যেন মজবুতভাবে আমলধারী যদি হয়ে যায়, এর জন্য পরিবেশ দরকার। দাওয়াতে ইসলামী আমাদেরকে সেই পরিবেশ দিচ্ছে যেখানে আমাদের এই সকল চিন্তাধারা দেয়া হয়, উৎসাহ দেয়া হয়, আল্লাহকে ভয় করো, নবীর ইশক, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা হৃদয় স্থাপন করো, সুন্নতের রঙে রঙিন হয়ে যাও, আমলে চলে আসো, আখরাতের পথ আসান হবে। কবরের যে মঞ্জিলগুলি রয়েছে, স্তর রয়েছে, সেটি পার করতে আসান হবে। এই চিন্তাধারা এই মাদানী পরিবেশে দেয়া হয়। তাই অনুরোধ করব নিজের মাঝে এই বিষয়টি নিয়ে আসুন, আমি নেক হব, আমি পরহেজগার হব। আর নেক পরহেজগার হওয়ার জন্য কোথায় যাব? দাওয়াতে ইসলামী আমাদেরকে সেই আমলগুলি আমাদেরকে শেখাচ্ছে, আমাদের জন্য আসান করে দিয়েছে। চলে আসুন দাওয়াতে ইসলামীতে, নিজে আসুন, নিজের পরিবার পরিজনকে নিয়ে আসুন, নিজের ছেলে মেয়েদেরকে জামিয়াতুল মদিনাতে ভর্তি করিয়ে দিন, মাদ্রাসাতুল মদিনাতে ভর্তি করে দিন, ঘরের ইসলামী বন্ধুদেরকে ইসলামী কাজে ব্যস্ত করে দিন, আপনি নিজেও দিনী কাজে ব্যস্ত হয়ে যান, কাফলাতে সফর করুন, নেক আমলের উপর আমল করুন। ইনশাআল্লাহ আখরাতের স্তর সহজ হবে, আখরাতের যে বিপদ ঘাঁটি রয়েছে অনেক আসানভাবে আমরা অতিবাহিত করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আজকের বয়ানের মধ্যে একটি সুন্নাত এর আলোচনা এসেছে, সেটি হচ্ছে ফজরের নামাজের জন্য জাগানো। কাকে জাগাবেন? মুসলমানদেরকে ফজরের জন্য কি করা? জাগানো। জাগাবো ইনশাআল্লাহ। যে জাগাবে সে শুয়ে থাকবে না জেগে থাকবে? সে তাকে প্রথমে কি করতে হবে? জাগতে হবে না? তো কেউ যদি অন্যকে জাগানোর জন্য নিয়ত রাখে আর এই আমল করে, আলহামদুলিল্লাহ তার ফজর কাজা হবে না, তার ফজর কাজা হবে না। কেন? আগে উঠতে হবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফজরের জন্য যাওয়ার সময় ঘুমন্ত লোকদের জাগাতেন। দো আলামের মালিক ও মুখতার, আমাদের অনেকে লজ্জা লাগে, বা ফজরের সময় লজ্জা কিসের? কেউ দেখে না, সবাই ঘুমিয়ে আছে, আপনি একাই আছেন, ফেরেশতারা দেখছে, আল্লাহ তাআলা দেখছেন। আপনি ঘর থেকে মসজিদে আসবেন, যতটুক সময় পথ হেঁটে আসবেন, আমরা কি ফজরের নামাজের জন্য ডাক দিতে পারি না? বলেন না? তো নিজের এলাকায় যে যে এলাকায় থাকেন করবেন ইনশাআল্লাহ এই সুন্নতের উপর আমল। সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নো এই পদ্ধতি উপর আমল ছিল। চতুর্থ খলিফা হযরত আলীউল মুর্তজা শেরে খুদা করামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমও এই সুন্নতের উপর আমল করতেন। বরং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো এর উপর যে আক্রমণ হয়েছিল, ওই ফজরের জন্য যখন ডাক দিচ্ছিলেন তখনই ইবনে মুলজাম সে আক্রমণ করেছিল। তো আসুন আমরা এই বরকত অর্জনের জন্য, সুন্নতের উপর আমল করার জন্য ইনশাআল্লাহুল করিম ফজরের সময় নামাজিদেরকে ডাকবো ইনশাআল্লাহ। এর বরকত কি শুনুন, অন্যদের জাগানোতে নিজেও জামাতের সাথে ফজরের নামাজ পড়ার সৌভাগ্য পাবেন, সকালে নেকির দাওয়াত দেওয়ার স্বভাব পাবেন। আপনার জাগানোর কারণে যত লোক নামাজ পড়বে তাদের সমান স্বভাব আপনিও পাবেন ইনশাআল্লাহ, এবং আপনার আমল নামায় তা লেখা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্না। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তো আজকের আলোচনায় কিছু সুন্নত রয়েছে, সুগন্ধি ব্যবহারের সুন্নত এবং আদব। প্রিয় ইসলামী ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমাদের দুনিয়া থেকে তিনটি বিষয় আমার নিকট প্রিয়, সুগন্ধি, নারী এবং আমার চোখের শীতলতা নামাজে রাখা হয়েছে। আরও ইরশাদ করেন, চারটি বিষয় নবীদের সুন্নাত, বিবাহ, মেসওয়াক, লজ্জা এবং সুগন্ধি ব্যবহার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধির উপহার ফিরিয়ে দিতেন না, কেউ যদি সুগন্ধি দিত নবী পাককে তিনি কবুল করতেন। জুমার নামাজের জন্য সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব। নামাজে আল্লাহর সাথে মোনাজাত করা হয়, তাই এর জন্য সাজসজ্জা ও আতর লাগানো মুস্তাহাব। প্রিয় নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় উত্তম সুগন্ধি ব্যবহার করতেন এবং অন্যদেরও এর শিক্ষা দিতেন। অপ্রীতিকর গন্ধ বা দুর্গন্ধ তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন। পুরুষদের এমন সুগন্ধি ব্যবহার করা উচিত যার ঘ্রাণ ছড়ায় কিন্তু রঙের দাগ ইত্যাদি যেন দেখা না যায়। পুরুষ এবং মহিলার সুগন্ধির মধ্যে পার্থক্য আছে, কি পুরুষের সুগন্ধির সুবাস ছড়াবে কিন্তু রং জামাতে লাগবে না। আর মহিলাদের সুগন্ধি হচ্ছে রং জামাতে লাগবে কিন্তু সুগন্ধি ছড়াবে না। আল্লাহ তাআলা এই সুগন্ধির সুন্নাত এবং আদবের পর আমল করার তৌফিক দান করুন। যেহেতু গ্রীষ্মকাল গরমের দিন আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়, মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘাম মুবারক থেকে সুগন্ধি বের হতো। কী বের হতো সবাই বলেন, সুগন্ধি বের হতো। উম্মতির শিক্ষার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও সুগন্ধি ব্যবহার করেছেন, যাতে করে উম্মতরা সুন্নতের উপর আমল করে আমাদের গায়ে যে দুর্গন্ধ এটি সুগন্ধির বরকতে যেন লুকে যায়। তো মসজিদের মধ্যে দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে আসা নিষেধ। তো অনেক সময় ঘামের কারণে আমাদের শরীর দুর্গন্ধযুক্ত হয়ে যায়, তো আতর ব্যবহার করা উচিত। করবো এই সুন্নতের উপর আমল করবো ইনশাল্লাহ। এর উপর আমল করা সহজ না কঠিন? সবাই বলেন, কে কে আমল করবেন? আতর নিব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। দাওয়াতে ইসলামের সাপ্তাহিক ইজতেমাতে দুরুদে পাক দুটি দোয়া পড়ানো হয়, আসুন আমরা পড়ে নিই। হযরতে সাইয়েদেনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আসুন আমরা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেয়া হয়। আসুন আমরা পড়ে নিই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরতে আহমদ সাভি রহমতুল্লাহ তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 600,000 বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আসুন আমরা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবাই কিরাম আলী মুরিদওয়ান আশ্চর্যজনিত হলেন যে এই সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত সাইয়্যিদিনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। আসুন আমরা পড়ে নিই। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল। আসুন আমরা পড়ে নিই। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাব'ি ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাব'ি ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাব'ি ওয়া রাব্বিল আরশিল আযীম।
সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا رسول الله, الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 আল্লাহু 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله
اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين استغفر الله استغفر الله استغفر الله يا اله العالمين امرا গুনাহগার গুনাহে পরিপূর্ণ দুটি হাত তোমার দরবারে তুলেছি। এ আল্লাহ, রাতের আধারে গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, লুকে লুকে গুনাহ করেছি। এ আল্লাহ, নির্জনে গিয়ে গুনাহ করেছি। মোলা, গুনাহ করে করে আমাদের অবস্থা এমন হয়েছে আল্লাহ, হৃদয় পাথরের ন্যায় শক্ত হয়ে গিয়েছে আল্লাহ। মলা, গুনাহ করে করে অবস্থা এমন হয়েছে, নেক আমলে মন লাগে না, নামাজে মন লাগে না, কোরআনুল করিমের তিলাওয়াতে মন লাগে না, জিকিরে মন লাগে না, দুরুদ পড়তে মন লাগে না। আল্লাহ, গুনাহের অভ্যাস এমন হয়েছে, গুনাহ না করলেই ভালো লাগে না। আল্লাহ, এটি জানা সত্ত্বেও যে গুনাহ করলে তুমি নারাজ হও, এরপরে আল্লাহ গুনাহ করেছে। আল্লাহ, তুমি দয়া করেছ, বিদায় আজকে এই জিতিমাতে আসলাম, আবারও একবার তোবা করার তৌফিক পেয়েছি। ইয়া আল্লাহ, তুমি দয়া করেছ, আমরা এসেছি যখন দয়া করে দিয়েছ। আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, গুনাহকে মাফ করানোর জন্যই বড় আশা নিয়ে তোমার রহমতের প্রতি ভরসা রেখে হাত বাড়িয়েছি। আল্লাহ, তুমি নিজেই বলেছো কোরআনুল করিমে, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ, তোমার কসম, তোমার রহমত থেকে নিরাশ হয়নি, তোমার রহমতের উপর ভরসা করেই সাহস হয়েছে, অন্যথায় কোন মুখ নিয়ে তোমার দরবারে আসব, কোন হাত বাড়াবো। আল্লাহ, গুনাহ করেছি, কোন মুখ নিয়ে চাবো। আল্লাহ, এই মুখ দ্বারাও তোমার নাফরমানি করেছি, কোন দেহ নিয়ে তোমার দরবারে উপস্থিত হব, এ দেহের এক একটি অঙ্গ তোমার নাফরমানির মধ্যে লাগিয়েছি, কোন পা তোমার দরবারে দিকে অগ্রসর করব, এই পা দ্বারাও গুনাহ দিকে অগ্রসর হয়েছে। তবে আল্লাহ, তোমার যে ফরমান, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমাদের ভরসাকে সুদৃঢ় করে দিল। হে হে, আমি গুনাহগার, কিন্তু আমার মাওলা রহমতওয়ালা পরবরদিগার, আমি বদকার, কিন্তু আমার মাওলা আল্লাহ গফুর ও গফফার। আল্লাহ আল্লাহ, এমন এমন গুনাহ হয়েছে, যদি প্রকাশ করে দেয়া হয় আমাদের ধারেও কেউ আসবে না, তোমার দয়াই তো আছে। আল্লাহ, গুনাহ ঢেকে রেখেছ, আমি জানি আর তুমি জানো, আর কেউ জানে না আল্লাহ, আল্লাহ যখন দয়া করে গুনাকে ঢেকে রেখেছো, ঢাকা অবস্থায় আমাদের গুনাকে মাফ করে দাও আল্লাহ। না হায়াতে, না মৃত্যুর সময়, না মৃত্যুর পরে আমাদের পর্দা যেন উন্মোচন না হয় আল্লাহ। আল্লাহ আমাদেরকে গুনার কারণে লাঞ্ছিত করিও না, না অপদস্থ করিও না আল্লাহ। এমন না হয় গুনাহের কারণে মৃত্যুর সময় চেহারা যেন কালো হয়ে না যায়, লোকেরা যেন না বলে দেখো দেখো নেককার স্বাস্থ্য দেখতে কত সুন্দর ছিল, এই কি তার চেহারার অবস্থা, চেহারা যেন গুনার কারণে কিবলা থেকে ফিরে না যায়। আল্লাহ আল্লাহ কিতাবে পড়েছি অনেকের চেহারা পরিবর্তন হয়েছে গুনার কারণে, আল্লাহ সেই অবস্থা আমাদের জন্য না হয় আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছো, হাবিবের ওয়াস্তা দিচ্ছি যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কোরআন পেয়েছি, তোমাকে চিনতে পেরেছি, ঈমান পেয়েছি, আল্লাহ সেই রহমাতুল্লিল আলামিনের ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ সাহাবায়ে কেরামের ওসিলায় মাফ করে দাও, তাবেঈনদের ওসিলায় মাফ করে দাও, তবে তাবেঈনদের ওসিলায় মাফ করে দাও, আউলিয়াই কামিলিনের ওসিলায় মাফ করে দাও, গাউসে আজমের ওসিলায় মাফ করে দাও, ইমামে আজমের ওসিলায় মাফ করে দাও, আইমায়ে মুজতাহিদের ওসিলায় মাফ করে দাও, শাহ জালালের ওসিলায় মাফ করে দাও, শাহ পুরানের ওসিলায় মাফ করে দাও, আল্লাহ শাহ জালালের ওসিলায় মাফ করে দাও, শাহ আলী বাগদাদের ওসিলায় মাফ করে দাও, আল্লাহ আমাদের পীর ও মুর্শিদের ওসিলায় মাফ করে দাও, আল্লাহ মাফ করে আমাদেরকে তোমার বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমরা স্বীকার করলাম আমরা গুনাগার, হ্যাঁ হ্যাঁ গুনাহ করেছি, দুনিয়ার আদালতে আসামি যখন নিজে দোষ ত্রুটি স্বীকার করে তখন তার জন্য শাস্তির ফয়সলা করা হয়, তোমার তো দরবার এমন মহান দরবার। গুনাগার যখন বলে আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, আল্লাহ তোমার দরবার থেকে তাদেরকে মাফ করে দেও।
Ya Rasulullah gunaher jay na je o bhash amar ya Rasulullah tumi koro kichu mahe risalati ya সবাব যেন ছুটে যায়।
ইয়া ইলাহাল আলামিন, মালিক ও মওলা, গুনাহ থেকে তওবা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ, গুনাহ করার বদ অভ্যাস যেন আমাদের ছুটে যায় মওলা, আল্লাহ লুকে লুকে গুনাহ করার অভ্যাস যেন আমাদের ছুটে যায় মওলা, আল্লাহ তোমার ভয় দান করে দাও আল্লাহ। মুমিনদের যে নিদর্শন আজকে বয়ান শুনেছি আল্লাহ, তার উপর আমল করার তৌফিক দিয়ে দাও, অনর্থক কাজ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিয়ে দাও, অনর্থক কথাবার্তা বলা থেকে বিরত থাকার তৌফিক দিয়ে দাও আল্লাহ, সর্বসময় দুরুদ ও সালাম জিক্রুল্লাহ কোরআনুল করিমের তিলাবাত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ, এমন কোরআনুল করিমের তিলাবাত যেন অভ্যাস হয়ে যায়, এমন দুরুদ ও সালামের অভ্যাস হয়ে যায়, যে দিন আমাদের শরীর থেকে রূহ বের হবে আমাদের মুখে যেন কালিমা থাকে আল্লাহ, সেই সময় যেন দুরুদ শরীফ থাকে, কোরআনের তিলাবাত থাকে আল্লাহ, অযথা কথা গালি গালাজ অশ্লীল কথা বলতে বলতে রূহ যেন বের না হয় আল্লাহ, আল্লাহ আমাদের মৃত্যুর সময় ঈমান যেন হেফাজতে থাকে আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মৃত্যুর শয্যায় যখন আমরা শায়িত হব আমাদের ঈমানকে হেফাজতে রাখিও আল্লাহ। আল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখিও আল্লাহ, বরং দয়া করে দিও। যখন আমাদের রুহ বের করার জন্য মালাকুল মওত আলী সালাতু সালামের আগমন হবে, সেই সময় দেখি আমার দয়াল নবী আমাদের পাশে দাঁড়িয়ে আছেন। সরে বালি উনে রহমত কি আদা লাই হে, হাল বিগড়া হে তো বিমার কি বনাই হে, নজা কে ওক্ত মুঝে জলওয়ে মহবুব দিখা, তেরা ক্যা জায়েগা মে সাদ মরুঙ্গা ইয়া রব, আফও কর ওর সদা কে লিয়ে রাজি হো জা, গর করম কর দে তো জন্নত মে রহুঙ্গা ইয়া রব, কবর মহবুব কে জলবো সে বসা দে মালিক, কবর মহবুব কে জলবো সে বসা দে মালিক, তেরা ক্যা জায়েগা মে সাদ রহুঙ্গা ইয়া রব। ইয়া আল্লাহ, মৃত্যুর সময় কবরে সব জায়গায় তোমার হাবিবের দিদার দ্বারা আমাদেরকে ধন্য করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বেহেস্তের বাগান বানিয়ে দিও মাওলা। ইলাহাল আলামিন, দূর দূরান্ত থেকে ইসলামী ভাইরা আজকের এই সাপ্তাহিক ইজতিমাতে এসেছে, মাদানী চ্যানেলের মাধ্যমে অনেকে দোয়াতে শরিক হয়েছে, আল্লাহ যে যে নিয়ত নিয়ে যে অন্তরে বাসনা নিয়ে এসেছে প্রত্যেকের নেক নিয়তকে তুমি কবুল করে নাও। আমাদের মধ্যে মাদানী চ্যানেলের দর্শকদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও, যারা অভাবগ্রস্ত তাদের অভাবকে দূর করে দাও, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দিয়ে দাও। এই মাদানী পরিবেশেই ইমানের সাথে মদিনাতুল মুনাওয়ারায় আমাদেরকে মৃত্যু নসিব করে দাও। ইলাহাল আলামিন, আমাদেরকে সকল প্রকারের গুনাহ থেকে তওবা করার তৌফিক দিয়ে দাও, বাকি জীবনকে নেক আমলে আল্লাহ প্রতিষ্ঠিত রাখার আমল করার তৌফিক দান করে দাও। ইলাহাল আলামিন, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ বহির বিশ্বের মধ্যে মুসলমানদের উপর খাস রহমত নাজিল করে দাও, আমাদের মাতৃভূমি বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করে দাও, বাংলাদেশকে সমস্ত আপদ বিপদ থেকে নিরাপদে রাখিও। ইলাহাল আলামিন, আমাদের দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়াকে হায়াতে তৈয়বা দান করে দাও, আল্লাহ তাকে উমরে খিজরি দান করে দাও, আল্লাহ তার ফয়েজ বরকত দ্বারা আমাদেরকে ধন্য করে দাও। ইলাহাল আলামিন, তোমার হাবিবের ওসিলায় আমাদের প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করে নাও। কহতে রহতে হ্যায় দোয়া কে ওয়াস্তে বন্দে তেরে, কর দে পুরি আরজু হর বে কসো মজবুর কি। ببركه الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي واله صلى الله عليه وسلم صلاه وسلاما عليك يا سيدي يا رسول الله سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين যখন আমাদের মৃত্যুর সময় চলে আসে ইয়া আল্লাহ আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات عليك يا مايكا تديك نونا مدني مدينة والے প্রেমের সুধাপন করাও না, মদনী মদিনে ওয়ালে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত
আলাইকা মেরি আঁখো মে সামানা মদনী মদিনে ওয়ালে বানে দিল তেরা ঠিকানা মদনী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আলাইকা মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম শমা বাজে মে দায়ত পেলা লাম কদরিয়া চিস্তিয়া নকশবন্দে মোজাদে দিয়া ছাড়ো পীরে তোরি কত পেলা লাম খাজা এ খাজে গান খাজা গড়ি পেনে বাজি উসে মাইনো দিনো মিল্লত পেলা লাম ডালা দি কলবো মে আজমতে মুস্তাফা ডালা দি কলবো মে আজমতে মুস্তাফা সৈয়দি হজরত পে লাখো সালাম জিসনে নেকি কি দাওয়াত কা জজ্বা দিয়া জিসনে নেকি কি দাওয়াত কা জজ্বা দিয়া উসে আমিরে আহলে সুন্নত পে লাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম শমা বাজে মে হেদায়ত পে লাখো সালাম
আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
চারিদিকে হুক প্রসার নেকির দাওয়াত উম্মত হুক খোদা ভিরু হে রাসূল